الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেই, কেননা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়তুল মুকমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আসুন আমরাও নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রাম দেখব, যে মাদানী ফুল শিক্ষণীয় বিষয়গুলো আলোচনা করা হবে তার উপর ভরপুর আমরা আমল করার চেষ্টা করব। দরুদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত, দরুদে পাক না পড়ার কি শাস্তি সে সম্পর্কে একটি ঘটনা আপনাদের সামনে পেশ করছি। একবার এক ব্যক্তি মারা গেল। ওই ব্যক্তি মারা যাওয়ার পর যখন তার কবর খনন করার জন্য লোকজন গেল, তখন একটি কবর খনন করার পর দেখলো সেখানে একটি ভয়ঙ্কর কালো সাপ চলে আসলো। তারা ভয় পেয়ে গেল এবং সেখান থেকে তারা অন্য আরেকটি জায়গায় কবর খনন করতে গেল। দেখলো দ্বিতীয় জায়গায় সে একই সাপ আবার চলে আসলো, সেই কালো সাপটি। আবার তারা ভয় পেয়ে আরেকটি জায়গায় চলে গেল, সে তৃতীয় জায়গায়ও ওই একই সাপ এসে হাজির হয়ে গেল। তখন লোকজন ভীত হয়ে গেল, ভয় পেয়ে গেল। ওই সাপটি তার মুখ থেকে এমন শব্দ বের করলো যে ওই সাপ বলতে লাগলো যে তোমরা যেখানেই যাও না কেন, আমি সেখানে হাজির হয়ে যাব। তখন লোকজন জিজ্ঞাসা করলো, কেন তুমি কেন হাজির হয়ে যাবে? তখন ওই সাপটি বলতে লাগলো যে এই মৃত ব্যক্তি যার জন্য তোমরা কবর খনন করছো, সেই মৃত ব্যক্তিটি প্রিয় নবী রাসূল আরবি হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম তো শুনত, কিন্তু সে দরুদ শরীফ পাঠ করতে কৃপণতা বোধ করত, সে দরুদ শরীফ পড়তো না। তার সামনে যখন আলোচনা হতো সে দরুদ শরীফ পড়তো না। তো দর্শক, এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় যে যখন আমাদের সামনে কেউ প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আলোচনা করে, ওনার জিকির করা হয়, ওনার আলোচনা হয়, সেখানে আমরা মনে করে দরুদ শরীফ অবশ্যই পড়ে নিব। কেননা দরুদে পাক আমাদের সামনে আলোচনা করার পরও যদি আমরা না পড়ি, এর অনেক শাস্তি কিয়ামতের দিন ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের আরাফাত ভাই। হুজুর কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আলাইকুম মাশাআল্লাহ। আমাদের আনিস ভাইও আছেন। আনিস ভাই কেমন আছেন? মাশাআল্লাহ। আসুন, মহাগ্রন্থ কোরআনের মাহাত্ম্য নিয়ে আজকে আমরা ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল আলোচনা করার চেষ্টা করব। কোরআনে পাক অবতীর্ণ কখন হয়েছিল, কোরআনে পাক নাজিল হওয়ার পেছনে কি কি ইতিহাস ছিল, এবং কোরআনে পাক পড়ার কি ফজাইল কোরআনের আলোকে এবং আহাদিসে তাইয়েবার আলোকে শুনবো ইনশাআল্লাহ। কোরআনে পাক না পড়ার কি শাস্তি, এবং কোরআন কি আমাদের জন্য শাফাত করতে পারে, এবং কোরআন কি ভাগ্যকে তবদিল করতে পারে, কোরআন কীভাবে পড়া উত্তম, ইনশাআল্লাহ এই সকল প্রশ্নের উত্তর আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানব। তো কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। যদি আপনাদের কোনো পরামর্শ, যদি আপনাদের কোনো মন্তব্য দেওয়ার থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাদের কল মেসেজ হোয়াটসঅ্যাপ সামিল করব। আসুন শুরুতে একটি কালাম সামিল করে আনিস ভাইয়ের কাছ থেকে, এরপর ইনশাআল্লাহ বিষয়ের দিকে অগ্রসর হব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি
صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم তার নামে মোহাম্মদ দিল কা উজালা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিম সে মাহবুব ও রব কে شاسِ حاکم عظم عرب کے دوسری میم مالک سب کے دال سے داتا دونوں جہاں کے جود ہے ان کا بڑے شہد سے میٹھا محمد کا نام نام محمد کتنا میٹھا 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 لگتا ہے نام محمد کتنا میٹھا 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 لگتا ہے پیارے نبی کا ذکر بھی ہم کو پیارا لگتا ہے نام محمد کتنا میٹھا 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 لگتا ہے صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم یاد نبی کا گلشن مہکا مہکا لگتا ہے یاد نبی کا گلشن مہکا مہکا لگتا ہے محفل میں موجود ہے آقا ایسا لگتا ہے محفل میں موجود ہے آقا ایسا لگتا ہے صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم لب پر نغمے صلی علی کے ہاتھ میں پرچم لب پر نغمے صلی علی کے ہاتھ میں پرچم دیکھو تو سرکار کا منگتا کیسا لگتا ہے دیکھو تو سرکار کا منگتا کیسا لگتا ہے صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم غوث قطب اب دال قلندر سب ان کے محتاج غوث قطب اب دال قلندر سب ان کے محتاج میرا داتا ہر داتا داتا لگتا ہے میرا داتا ہر داتا داتا لگتا ہے ہے، آؤ سنائیں اپنے نبی کو اپنے من کی بات، آؤ سنائیں اپنے نبی کو اپنے من کی بات، ان کے علاوہ کون نیازی اپنا لگتا ہے، ان کے علاوہ کون نیازی اپنا لگتا ہے، صلی اللہ علیہ وسلم، صلی اللہ علیہ وسلم، صلی اللہ علیہ وسلم، صلی اللہ علیہ وسلم، نام محمد کتنا میٹھا میٹھا لگتا ہے، پیار نبی کا ذکر بھی ہم کو پیارا لگتا ہے، صلی اللہ علیہ وسلم، صلی اللہ علیہ وسلم، صلی اللہ علیہ وسلم، صلی اللہ علیہ وسلم،
ماشاءاللہ مرحبا. اصلی پیو مصطفی صلی اللہ علیہ وسلم এর নাম মুবারক এতই মিষ্ট যে এটা শুনলে শুধু শুনতে ইচ্ছে করে। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব বেশি বেশি নাত এবং কালাম যেগুলো আছে এগুলো শুনবেন ইনশাআল্লাহ। এগুলোর যে লুৎফ, এগুলোর যে একটা স্বাদ, একটা যে আস্বাদন, এটা ইনশাআল্লাহ আপনারা ফিল করতে পারবেন। এই জন্য মাদানী চ্যানেল সদা সর্বদা আপনাদের জন্য বিভিন্ন নাত কালাম নিয়ে আসে। তো এভাবে আমরা যাতে নাতের আশিক হয়ে যাই, কালামে পাকের আশিক হয়ে যাই, মাদানী চ্যানেল প্রচেষ্টা করছে। আজকের বিষয় নিয়েছি কোরআনে পাকের মাহাত্ম্য, কোরআনের যে ফজিলত আছে এবং কোরআন না পড়ার কি শাস্তি আছে, ইনশাআল্লাহ সে সম্পর্কে আমরা আলোচনা শুনব। প্রথমত তো আমরা কোরআনের ইতিহাস সম্পর্কে জানবো যে এই কোরআন কোথেকে এসেছে, কোরআন কখন নাজিল হয়েছে, কখন অবতীর্ণ হয়েছে, সে সম্পর্কে ইনশাআল্লাহ আমি প্রথমে কিছু ইতিহাস আরাফাত ভাইয়ের কাছ থেকে জানতে চাইব ইনশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد। লিয়াকত ভাই, আজকে আমাদের বিষয় হচ্ছে আল্লাহ তাআলার পাক কালামের মাহাত্ম্য। কোরআনে পাক, প্রথমে কোরআনে পাক একটু বোঝার চেষ্টা করি যে কোরআনে পাক এটা আসলে কি। পৃথিবীর মধ্যে যত কিতাব রয়েছে এই সব কিতাবের মধ্যে একটা হচ্ছে মখলুকের সৃষ্টির, একটা হচ্ছে স্রষ্টা।
আচ্ছা,
তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কিতাবগুলা বান্দার হিদায়তের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তন্মধ্যে আমরা যদি দেখি হযরত মূসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর, তো তাওরাত শরীফ, জাবুর শরীফ, ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামের উপর ইনজিল শরীফ, এভাবে আল্লাহ তাআলা আমাদের হিদায়তের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর হাবিবকে এই কোরআনে পাক এটা নাজিল করেছে। এখন এখানে একটা জিনিস বোঝার বিষয়, প্রথমে তো এটা জেনে রাখি আল্লাহ তাআলা যা কিতাব অথবা সহিফা রসুলদের মাধ্যমে পাঠিয়েছেন, দুনিয়ার মধ্যে যত নবীগণ এসেছেন তারা তো অবশ্যই নবুয়ত নিয়ে এসেছে, আবার যত রসুল এসেছেন নবুয়তের সাথে সাথে রিসালত নিয়ে এসেছেন, তাদেরকে আল্লাহ তাআলা নতুন শরিয়ত বিভিন্ন কিতাব সহিফা দিয়ে পাঠিয়েছেন। তো এই রসুলদের মধ্যে যাদেরকে স্পেশাল চারটি কিতাব দিয়েছেন যেগুলো আমি এখন বর্ণনা করলাম, এই কিতাবগুলোর মধ্যে শ্রেষ্ঠ কিতাব যেটা হচ্ছে আল কোরআন। এখন এই কোরআনে পাক অন্যান্য কিতাবের মতো কিন্তু আপনার অনেক কিতাবের সম্পর্কে, অর্থাৎ তাওরাত শরীফ ইত্যাদি, এগুলো সম্পর্কে এরকম রয়েছে এগুলো ডাইরেক্টলি একসাথে নাজিল হয়েছে অথবা একসাথে ওনাদেরকে সহিফা হিসেবে দেওয়া হয়েছে, কিন্তু কোরআনে পাকের বিষয়টা ভিন্ন। কোরআনে পাক কিন্তু এটা নাজিল হওয়ার ধরনটা আর এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া, এটার বিষয়টা ভিন্ন। এটা কীভাবে? সূরা আলাকার তাফসীরের মধ্যে প্রথমে এটা আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রাথমিকভাবে ওহীটা স্বপ্নের মাধ্যমে তিনি পেলেন, স্বপ্নের মাধ্যমে তিনি দেখতেন। আর তিনি এমনভাবে দেখতেন, আল্লাহ তাআলা আমার রসুলকে এমনভাবে দেখাতেন যেভাবে সকালে আমরা সবকে যেভাবে স্পষ্টভাবে দেখি, তিনি সেভাবে সেই ওহীটা দেখতেন। এখন এটা হওয়ার কারণে আমার রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মধ্যে অনেক মানে একটা উদ্বেগ সৃষ্টি হলো। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম গাহরে হেরার মধ্যে অবস্থান করা শুরু করলেন। এরপর একাকিত্ব, যখন একাকিত্ব শুরু করলেন, ওখানে ইবাদত রিয়াজত আল্লাহ তাআলার, তিনি তো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন। তো এখন ওখানে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম ওহী যেটা, সেটা বলা হচ্ছে তখন আমার রসুল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের 40 বছর পূর্ণ হয়ে গিয়েছে। আর এই 40 বছর পূর্ণ হওয়ার পর তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি ওই হেরা গুহার মধ্যে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে, এটা আসলে অনেক দীর্ঘ, আমি সংক্ষিপ্তভাবে সারমর্মটা বলার চেষ্টা করছি। উপস্থিত হয়ে তখন প্রথমে তিনি বললেন, এ কর, তুমি পাঠ কর। এখন আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বললেন, মা আনা বিকরিম, আমি পাঠকারী নই। তো এখন জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামকে বুকে জড়িয়ে ধরলেন, চাপ দিলেন। এরপর আবার বললেন, এ কর। এরপর আমার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আবার বললেন, মা আনা বিকরিম, আমি পাঠকারী না। এরপর জিবরাইল আলাইহিস সালাম আবার জড়িয়ে ধরলেন, এভাবে করে 3 বার করলেন। এরপর সর্বপ্রথম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনে পাকের নাজিল সর্বপ্রথম 5টি আয়াত ওখানে জিবরাইল আমিন পাঠ করলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত আপনার নাজিল হয়েছে। তবে হ্যাঁ, এক রিবায়ত মতে এটাও রয়েছে সুরা ফাতিহা প্রথমে নাজিল হয়েছে। তো এটা ভিন্ন ভিন্ন রিবায়ত রয়েছে, এটা কোনো সমস্যা নেই। তো এখন এটা বলতে চাচ্ছি, তো এভাবে করে কিন্তু আল্লাহ তাআলার পাক কালাম এর নাজিল এটা শুরু হয়েছে। এখন এরপর থেকে কিন্তু নাজিল শুরু, এটা হচ্ছে একেবারে প্রথম অবস্থা,
প্রথম স্টেপ।
এরপর থেকে নাজিল শুরু এক এক সময়, যখন যেটা প্রয়োজন মুসলমানের জন্য,
যখন যে বিধান,
যখন যে বিধান প্রয়োজন, যখন যে বিধান প্রয়োজন, নামাজের প্রয়োজন, যখন আপনার কোনো জিনিস হারাম করার জন্য, অর্থাৎ যখন যেটা আল্লাহ তাআলা বান্দার জন্য উত্তম, আল্লাহ তাআলা তখন সেই জিনিসটা আল্লাহ তাআলা নাজিল করলেন, সেই আয়াতটা। তবে হ্যাঁ, আপনার এক অভিমত অনুযায়ী ইন্না আনজাল্লাহু ফি লাইলাতুল কদর, সূরা কদরের মধ্যে যেই অর্থাৎ আল্লাহ তাআলা নাজিল করেছেন, তো সেখানে এক অভিমত অনুযায়ী বলা হচ্ছে যে আল্লাহ তাআলা পরিপূর্ণ কোরআনকে কদরের রাতে আল্লাহ তাআলা নাজিল করেছেন, আর ওখান থেকে আল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ কোরআন, এই যে শুরু হলো নাজিল হওয়া, এটা থেকে প্রায় 23 বছর যাবৎ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 63 বছর
হায়াত
দুনিয়ার মধ্যে জাহিরি হায়াত অবস্থান করেছেন। তো এই 63 বছরের মধ্যে আপনি 40 থেকে 63 23 বছর, দীর্ঘ 23 বছর, এই 23 বছর যাবৎ এই কোরআনে পাক নাজিল হতে লাগলো। আর এই নাজিল হওয়ার শেষেই একেবারে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম। এই আয়াতের মাধ্যমে কোরআনে পাক এবং কোরআনে পাকের মাধ্যমে এই দীন ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করেছেন, এটা ঘোষণা করে দিয়েছে। এখানে একটা কথা অ্যাড করতে চাই, প্রশ্ন আসতে পারে স্বাভাবিক, এটা কিরকম 1400 বছর আগে যে কিতাবটা নাজিল হয়েছে,
জি,
সেই কিতাব আমরা এখনো মানে যেভাবে সেভাবে পাচ্ছি, এটা কিভাবে? এটা তো যদি বলি সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে কিরাম, তাবিন, তবে তাবিন, এভাবে স্টেপ বাই স্টেপ এই মুসলমান যারা এটার উপর কাজ করে গিয়েছেন, এনাদের অনেক অবদান রয়েছে, অনেক অবদান। প্রথম তো এটা আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, বিসমিল্লাহ রহমান রহিম, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এবং আল্লাহ তাআলা কিন্তু এই কোরআনে হেফাজতকারী। তো এই কোরআনে হেফাজত আল্লাহ তাআলা যে কীভাবে কীভাবে করেছেন, সাহাবায়ে কিরামের যুগে দেখলে আমরা, সাহাবায়ে কিরামরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় আপনার একটা জায়গায় বিশাল একটা সাহাবায়ে কিরামের শঙ্কা শহীদ হয়েছিলেন। যখন শহীদ হয়েছিলেন তখন সাহাবে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশেষ করে তিনি এটা পরামর্শ দিলেন যে যে এখন তো মানে এবার যদি হাফেজরা সবাই চলে যায় তাহলে তো কোরআনে পাক হেফাজত করা অনেক কি হয়ে যায়। তো তখন ওনার পরামর্শে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা একটা উদ্যোগ নিলেন, ওনার একটা পাণ্ডুলিপি তৈরি করলেন। এরপর ওনার পরবর্তী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে আরও কিছু কাজ করলেন। এরপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার একেবারে আরও যা কিছু কাজ করতে হয় করে এটা সম্পূর্ণ অন্যান্য কোরআন অর্থাৎ বিভিন্ন তখন ছিল বিভিন্ন হাতে বিভিন্ন নুসখা ছিল বিভিন্ন জনের কাছে এগুলোকে সম্পূর্ণ বিলুপ্ত করে উনি একেবারে কোরআন শরীফকে একটা রূপ দিয়ে পাণ্ডুলিপি করে সব জায়গায় তিনি ছড়িয়ে দিলেন। আর এই জন্য ওনাকে জামিউল কোরআন বলা হয়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে কোরআন জমা তিনি করেছেন একত্রিত করেছেন তখন কিন্তু নুকতা ছিল না, এটার নুকতা বলেন হারকাত বলেন এগুলো হাজ্জাজ বিন ইউসুফের এগুলো এক করা হয়েছে। এক মুসলমান বাদশার জামানায় এরকম ওনার এখানে আপনার বিভিন্ন সভাবস্থ বিভিন্ন সময় মানে যারা জ্ঞানীগণ রয়েছে বিভিন্ন আপনার মুসলমান বলেন ইহুদি বলেন খ্রিস্টান বলেন বিভিন্ন ধর্মের এসে তারা কি আপনার তর্ক করত। তো এক সময় কি হলো, এক ইহুদি সে ইহুদিদের মনে কোনো পণ্ডিত ছিল, সে এসে সেখানে বিভিন্ন কথাবার্তা বলতে লাগলো। তো এখন ওই মুসলমান বাদশার অন্তরে অনেক এর কথা বলেন এর জ্ঞান অনেক ভালো লাগলো। তো তিনি যখন এটা শেষ হলো এদের তর্ক বিতর্ক শেষ হলো তো ডাকলেন, তুমি তুমি কি ইহুদি না তুমি মুসলমান হয়ে যাও তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক দয়া হবে। তো তিনি বললেন আমি আমার বাপদাদা ধর্ম ছেড়ে আমি কেন মুসলমান হব। আচ্ছা, ঠিক এক বছর পর আবার সেখানে ওই তর্ক মজলিসটা হতো। এক বছর পর যখন আসলো এখন সেখানে দেখলো ওই ব্যক্তি মুসলমান হয়ে আসছে, আর ওই মুসলমান বাদশা তিনি বললেন কি ব্যাপার, এ তো গত বছর ছিল ইহুদি এখন মুসলমান কেমনে হলো। তো জিজ্ঞাসা করল তুমি তো গত বছর মুসলমান ছিলে না আজকে মুসলমান কেমনে। তো তিনি বললেন দেখেন আমি বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করি, তো আমি এই বর্তমান আসল যেটা সেটা না, বর্তমান তো আপনার তৌরাত কিতাব বলেন তারপর আপনার জবুর কিতাব বলেন ওগুলো অনেক কিছু রয়েছে ইঞ্জিল বলেন। তো তিনি বললেন যে আমি গবেষণা করে আমার পদ্ধতিতে আমি তাওরাতকে তিন রকম করে কী করলাম রেডি করলাম, কারণ অনেক পণ্ডিত ছিল রেডি করে আমি বিভিন্ন জায়গায় এটা বাজারজাতকরণ করেছি, ওই যেখানে যেখানে আমি কেটা চড়িয়েছি সবাই খুব আনন্দ সহকারে গ্রহণ করেছে। তারপর না আমি ইঞ্জিলকে কী করলাম সেম কাজটা করলাম, ইঞ্জিলকে আমি নিজের মত নিজের মত মন অনুযায়ী আমি এটাকে তিন রকম করে তৈরি করলাম, অনেক অনেক পাণ্ডুলিপি করে তারপর আমি কী করলাম চারিদিকে ছড়িয়ে দিলাম, খুব আনন্দ সহকারে সবাই গ্রহণ করেছে। কিন্তু আমি কোরআনে পাককে এভাবে করলাম, কিন্তু কোরআনে পাক যখন আমি প্রচার করতে গেলাম কোরআনে পাক যখন আমি কাউকে পেশ করতে গেলাম তারা এমনভাবে তারা চেক করতে লাগলো যে আমার এটা আর কোথাও গ্রহণ হচ্ছে না। তো তখন আমি বুঝতে পারলাম এই পৃথিবীতে আল্লাহ তাআলার পাক কালাম যেটা যেভাবে নাজিল হয়েছে সেটা এখনও আছে, সেটা হচ্ছে আল কোরআন। কারণটা কি, কোনো মুসলমান এই কোরআনকে যাচাই বাছাই ছাড়া গ্রহণ করে না, এটা যেভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন সেভাবে এই আস্তে আস্তে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বয়ং আল্লাহ তাআলা যেহেতু হেফাজত করছেন এই কারণে এটা হেফাজত হয়ে 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 মুসলমানের কাছে আসছে, যার কারণে কেউ বিকৃত করার সাহস পায় না, যদিও কেউ বিকৃত করার চেষ্টা করে সে বিফল হয়ে যায়। তো এই ব্যক্তি সে বিফল হওয়ার কারণে সে বুঝতে পেরেছে আল্লাহ তাআলা পাক কালাম আল্লাহ তাআলা হেফাজত করছে, তখন সে ঈমান নিয়ে আসলো সে মুসলমান হয়ে গেল।
আমরা খুব সুন্দরভাবে কোরআনে পাকের ইতিহাস সম্পর্কে জানলাম। একটা প্রশ্ন আমি সারাউদ্দিন হুজুরের কাছে করতে চাইবো, আমরা অনেক সময় খুতবার মধ্যেও শুনি হাদিসে কুদসি, তো অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কোরআনও তো এখানে আল্লাহর বাণী আবার হাদিসে কুদসিও বলা হয় যে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে, তো এখানে এই যে পার্থক্য যে এই জিনিসটা যদি আমাদেরকে বুঝিয়ে দিতেন।
কোরআন পাক না হাদিসে কুদসি না সম্পূর্ণ হাদিস যেগুলো আছে এগুলো ওয়াহী।
আচ্ছা,
কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করে আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, আল্লাহর পর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না যতক্ষণ আল্লাহ তাআলা ওহী না দেন। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাই হচ্ছে ওহী,
ওহী
আল্লাহ তাআলার ইশারায় আল্লাহ তাআলার ইচ্ছায় উনি কথা বলেন। সুতরাং কিতাবের মধ্যে বলা হয়েছে ওহিয়ে মতলু ওহিয়ে গায়রে মতলু, অন্য যেটা তেলাওয়াত করা হয় যেমন কোরআনে পাক, গায়রে মতলু যেটা তেলাওয়াত করা হয় না যেটাকে হাদিস বলা হয়। তো হাদিসের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, যেটাতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা ইরশাদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, কিন্তু বলেছেন যে আল্লাহ ইরশাদ করেছেন, এটাকে হাদিসে কুদসি বলা হয়। আর কোরআনে পাক যেটা সেটা ডাইরেক্ট বিভিন্ন মাধ্যমে, অনেকে প্রশ্ন আসছে শুধু জিব্রাইল আলাইহিস সালাম কি কোরআন নিয়ে এসেছেন না অন্য কোনো মাধ্যম আছে, কোরআন পাক নাজিল হওয়ার ক্ষেত্রে কিন্তু অন্য মাধ্যম হচ্ছিল,
আচ্ছা
স্বপ্নের মাধ্যমেও আসছে এবং আপনার জিব্রাইল আলাইহিস সালাম নিয়ে আসছে, অনেক সময় ঘন্টা দিনের মতো আওয়াজ হতো, আওয়াজের মাধ্যমে বুঝে নিতেন যে এটা এরকম বিভিন্নভাবে কোরআন পাক নাজিল হয়েছে। তো যেটাকে মূল সহিফা, যেটাকে লৌহে মাহফুজে সংরক্ষণ করা হয়েছে, যে আমাদের আরাফাত দায় বলেছে ইন্না আনজালনাহু লাইলাতুল কদর, যে আল্লাহ তাআলা একসাথে কোরআন পাক নাজিল করেছেন এক রাতের মধ্যে, ওইটা হচ্ছে লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করে, সেখান থেকেই প্রয়োজন অনুসারে যখন যা প্রয়োজন প্রেক্ষাপট অনুযায়ী কোরআন পাক নাজিল হয়েছেন, সেটাকে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাকে কোরআন, এটাই কোরআন যখন বলে দিয়েছে সেটাই কোরআন, আর যেটাকে যেভাবে ক্যাটাগরাইজ করেছে সেটাকে বলা হয় যে এটা হাদিসে কুদসি। আর পরবর্তীতে হাদিসের বিভিন্ন ক্যাটাগরিও পরবর্তী ওলামায়ে কেরাম করেছে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর আপনার কাছে আরও শুনতে চাইবো যে কোরআনে পাকের ফজাইল, কোরআনে পাকের আলোকে কোরআনে পাকের কি ফজিলত, কি মহত্ব?
কোরআনে পাকের ফজিলত সর্বপ্রথম তো আরাহত ভাই যেটা আলোচনা করেছেন এটার মধ্যে চলে আসছে, যে কোরআন পাকের ফজিলতের মধ্যে সবচেয়ে বড় ফজিলত সেটাকে, সেটাকে যদি আমরা এভাবে দেখি, আল্লাহ তাআলার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কারাম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। মুজিজা এটা নবীদের জন্য জরুরি, মুজিজা মানে কি এমন কিছু বিষয় যেটা স্বাভাবিকভাবে হয় না, সেটা বিপরীত কিছু সংগঠিত হওয়া, এটাকে মুজিজা, সেটা যদি আল্লাহর পক্ষ থেকে হয় সেটাকে কুদরত, সেটা নবীর পক্ষ থেকে হলে মুজিজা, কোনো সাহাবি বা ওলিয়া কারাম পক্ষ থেকে সেটা কারামত, ওলিদের জন্য কারামত জরুরি না কিন্তু নবীদের জন্য মুজিজা জরুরি। মুজিজা যেটা আকলকে অ্যাডজাস্ট করে দেয়, মানে অক্ষম করে দেয় এটা বোঝার ক্ষেত্রে,
জি
রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য মুজিজা যদি আমরা দেখি, তা আমরা সেটা চাঁদ দ্বিগণ্ডিত হওয়ার ঘটনা যদি আমরা শুনি, তাহলে আমাদের মনের মধ্যে আছে কীভাবে দেখি এটা, যে আমরা যদি দেখতাম, অনেক সময় আমরা শুনি কি কোরআনে পাক যে আবু জাহেল এসেছিল পাথর নিয়ে, এখানে কী বলে তো কেন পাথর কলমা পড়েছে, এটা একটা মর্যাদা,
জি
অনেক সময় গাছকে হুকুম দিয়েছে গাছ সেটাকে
চলে এসেছে
সেটা একটা মর্যাদা, মৃতকে জীবিত করেছে সেটাও একটা মর্যাদা, যাবের রদি আল্লাহ তাআলা ছেলেদেরকে জব করে দিয়েছে এটাও মর্যাদা। এগুলো আমরা সব শোনার পর অন্তরের মধ্যে একটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মর্যাদা দিয়েছেন, কিন্তু সেটা কতদিন হয়েছে, এই মর্যাদাগুলো কিতাবের মধ্যে রয়েছে, ওয়াজের মধ্যে শুনি 1400 বছর আগে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে যেটা বড় মর্যাদা, আজমুল মর্যাদা বলা হয় সবচেয়ে বড় মর্যাদা, সেটা হচ্ছে কি
কোরআন,
কোরআন পাক, যে মর্যাদাকে আমরা এখনো পর্যন্ত দেখতে পাই, এটা এমন মর্যাদা দুনিয়ার সব কিছু, অনেক ভালো ভালো কিতাব বই অনেকে লিখেছেন, এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে অনেক পরচয় এরকম আছে, কিন্তু এমন কোনো কিতাব নাই যেটা 1400 বছর যা পড়তে আছে যে বুঝুক না বুঝুক, বা আমার ভাষা বাংলা, আমি বাংলা ভাষার মধ্যে একটা যদি গল্পের বই পড়ি সেটা অনেক কম ভালো লাগলো, কিন্তু আমি ইংলিশ জানি না, আমাকে অনেক সুন্দর একটা বই দিল, আমাকে দিল এটা কী করবো, আমাকে অন্য ভাষার মধ্যে একটা বই দিলে সেটা আমি কী বুঝবো, কিছু বুঝবো না, কিন্তু কোরআন বা আপনি যে ভাষার মধ্যেই বলেন শুধু তেলাওয়াত করলে হলো, সেটা শুনতে বারবার শুনতে
ভালো লাগে, আর যাদের আওয়াজ সুন্দর এদের তো আরো
আওয়াজ সুন্দর, তা কোরআন সূরা ফাতিহা নামাজের মধ্যে প্রত্যেক দিন এতবার পড়ে, কিন্তু এর কেউ বিরক্ত হচ্ছে
না,
এটা একটা মর্যাদা, এটা আল্লাহ তাআলা এমন বড় মর্যাদা, আল্লাহ তাআলা ইরশাদ করেন লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিআ মুতাসাদদিআ মিন খাশিয়াতিল্লাহ, এটা আল্লাহ তাআলা এমন একটা বড় মর্যাদা, যদি পাহাড়ের উপর যদি আল্লাহ তাআলা নাজিল করতেন, অবতীর্ণ করতেন, তো পাহাড়ও আল্লাহ তাআলার ভয়ে কি হয়ে যেত, এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, এটা কত বড় কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এটার আরও ফজিলত হচ্ছে যে দুনিয়ার সব কিতাবকে আপনি যেভাবে চাই সেভাবে পড়তে পারেন, কিন্তু লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহির, কোরআন পাক এমন একটা কিতাব যেটাকে আপনি পবিত্র অবস্থায় ছাড়া অপবিত্র অবস্থায় এটা ধরতেও পারবেন।
জি,
এটা এমন একটা কিতাব যেটাকে দেখলে সব, যেটার প্রতিটা, যেটাকে কোরআনে পাকের শুরুতে আল্লাহ তাআলা বলে দিয়েছে, এমন এটা এমন একটা কিতাব যেটাতে কোনো সন্দেহ নেই, এবং এটা কি হুদাল লিল মুত্তাকি, এটা যারা মুত্তাকি, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য এটা হেদায়াত। আবার অন্য আয়াতে হুদাল লিন নাস, সকল মানুষের জন্য হেদায়াত, এটা সকল মানুষের জন্য হেদায়াত। অবশ্যই এটা হেদায়েতের বাণী নিয়ে, এটা আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা আমাদেরকে পরিপূর্ণভাবে জানানোর জন্য আমাদেরকে পাঠিয়েছেন, এটা হেদায়েত সবার জন্য। কিন্তু হেদায়েত পায় কারা? যারা তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা আখেরাতকে পেতে চায়, তারা এখান থেকে হেদায়েত পাবে। এটা এমন একটা কিতাব, এটার বিপরীতে আরবরা কোরআন পাকে একটা মৌজাজা এটা যে আল্লাহ তাআলা এটা আরবিতে নাজিল করেছেন, কারণ তখনকার আরবরা তাদের ভাষা পাণ্ডিত্য এত ছিল, তারা আরবি ছাড়া অন্যদেরকে আজমি বলতো। আজমি মানে কি? তারা অনারবি না, এটার অর্থ হচ্ছে তারা বোবা, কথা বলতে জানে না, মানে ওরা আরবি মানে ওরা বলতো যে মানে কথা বলতে জানে, আমরা বাকি যারা আছে অন্য ভাষায় কথা বলতে জানে না। আরবি ভাষা একটু অনেক প্রশস্ত ভাষা।
আচ্ছা,
এরা শেয়ার লেখত, এদের গল্প মানে অনেক, এই অবস্থার মধ্যে যেই যুগের যে চাহিদা, ওই চাহিদার যে আল্লাহ তারা কি মর্যাদা দান করে, কোরআন পাকেরও একটা মর্যাদা ওই ভাষার মধ্যে নাজিল করেছেন যে ভাষার মধ্যে সবচেয়ে থেকে পাণ্ডিত্য চলত। তখন চ্যালেঞ্জ অনেকে বললে এটা বানানো কিতাব, এটা তখন বল চ্যালেঞ্জ করা হলো যে একটা আয়াত এটার বিপরীতে তোমরা বানিয়ে দেখো। তখন পুরা আরব সমাজ শিক্ষিত উচ্চশিক্ষিত যারা সবাই মিলে একটা আয়াতকে বানাতে পারে না, এবং সবাই এটা থেকে ফেল হয়ে গেল।
আসলে
কোরআন পাক এর সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এটা, সেটা অবিকৃত অবস্থায় 1400 বছর পর্যন্ত এখন আমাদের মাঝে রয়ে গেছে, এবং কিয়ামত পর্যন্ত সেটা থাকবে। এবং সবচেয়ে বড় মজা, পৃথিবীর মধ্যে এমন কোনো কিতাব নেই যে কিতাবটাকে অনেকগুলো লোক এটাকে মুখস্থ করেছে, হেফজা করেছে। এটা ছোট বাচ্চাও কি, আমাদের অনেক দেখা যাচ্ছে 4 বছরের 5 বছরের বাচ্চাও অনেকে হিফজ করে ফেলেছে। এটা একটা আর মজাদার যে কোরআন পাক এটা শিকার আল্লাহ তাআলা সিনাতে রাখার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, এবং কোরআন পাকের যে দৃষ্টিভঙ্গিতে যে নিতে চায় সে ওই দৃষ্টিভঙ্গিতে কোরআন থেকে সব কিছু বের করতে পারে। অনেকে বলে কোরআন পাক 1400 বছর আগের পুরাণ কিতাব, এটা এখনো পুরাণে হয় না, এটা এখনো পর্যন্ত বিজ্ঞানে যদি এখানে গবেষণাটা সেখানে নতুন নতুন জিনিস সেখান থেকে বের করতে পারে, সেখানে যে যে দৃষ্টিতে সেখানে গবেষণা করে সেখান থেকে সেই জিনিসটা বের
হয়েছে, সে যেভাবে গবেষণা শেষ,
গবেষণা শেষ হবে। মানে জল স্থলের এমন কিছু বাকি না যেটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেননি। সুতরাং আল্লাহ তাআলার এই কোরআনে পাকের ফজিল শান বর্ণনা যদি আমরা কোরআনে পাকের আয়াত, আমরা হাফেজ সাহেব আছে যে যারা হাফেজ আছেন তারা তো আরও অনেক বলতে পারবেন যে কোরআনে পাকের মধ্যেই কোরআনে পাকের ফজিলত অনেকগুলো বিদ্যমান রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের,
আমিন আমিন, ইনশাআল্লাহ সাবাজাল আমরা আরো শুনবো। আমরা এটাও শুনেছি যে কোরআন কেউ কে পথ দেখায়, আবার কোরআন পড়েই কেউ পথভ্রষ্ট হয়ে যায়। ইনশাআল্লাহ সেই কথাটা যথার্থ আমরা সালাউদ্দিন ভাই থেকে শুনবো। আর কোরআনে পাকের ফজিলত আহাদিসে তাইয়েবার মধ্যে কি এসেছে সেটাও আমি আরাফাত ভাইয়ের কাছ থেকে নিব ইনশাআল্লাহ। সময় হয়েছে একটি সেগমেন্ট সামিল করার, যে সেগমেন্টটিতে আমরা মাকতামাতুল মদিনার কোনো কিতাব বা রিসালার পরিচয় জেনে থাকি। আসুন দেখি আজকে কোন রিসালা বা কিতাব আমাদের সামনে আছে। জি,
মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাকতাবাতুল মদিনার প্রকাশিত বিভিন্ন কিতাব ও রিসালা পরিচিতি এই প্যাকেজের মধ্যে আজ আমরা দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত অনেক সুন্দর একটি চমকপ্রদ কিতাব সম্পর্কে একটি ওয়াকিয়া শ্রবণ করব। হযরত সাইয়েদুনা শাইখ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রহমতুল্লাহ তাআলা আলাইহি শুধু নিজে রহমতে আলম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম এর প্রতি অধিক হারে দুরুদ শরীফ পাঠ করত না, বরং তার সংবলিত দুরুদ শরীফ কিতাব দালাইলুল খাইরাত এর মাধ্যমে দুনিয়া জুড়ে দুরুদ শরীফ পাঠ করা হয়। সুতরাং তার ওফাতের 77 বছর পর যখন কবর থেকে বের করা হলো তখন তার শরীর মোবারক একেবারে সতেজ ছিল, যেন আজকেই দাফন করা হয়েছে। এত দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তার শরীরে কোনো পরিবর্তন হয়নি। তার দাড়ি এবং মাথার চুল এমন ছিল যেন আজই কোনো নাপিত তার ক্ষৌরকর্ম সম্পাদন করেছে। এক ব্যক্তি তার চেহারায় আঙ্গুল দিয়ে চাপ দিল, তখন আশ্চর্যজনক স্থান হতে রক্ত সরে গেল এবং যখন আঙ্গুল তুলল তখন রক্ত আবার নিজ স্থানে ফিরে আসল, যেমনইভাবে জীবিত লোকদের সাথে হয়ে থাকে। প্রিয় স্নেহেরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরুদ শরীফের কেমন ফজিলত ও বারাকাত যে ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি 77 বছর পরেও যখন ওনার কবর থেকে ওনাকে দেখা হলো, দেখা গেল যে উনি যেভাবে কবর দেওয়া হয়েছিল ওফাতের পর সেই রকমই রয়েছে। এটাই হচ্ছে দুরুদে পাকের বাহার। তো প্রিয় স্নেহের এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরুদ শরীফের এভাবে বিভিন্ন ফজিলত এবং বাহার সম্পর্কিত নানা ঘটনা এবং ওয়াকিয়ার মাধ্যমে দুরুদ ও সালামের সমাহার এই কিতাবটি মাকতাবতুল মদিনা প্রকাশিত করেছে। তা আমি অনুরোধ করব, যারা যাদের ঘরে এই কিতাবটি নেই, আজই মাকতাবতুল মদিনার বিভিন্ন শাখা থেকে, নিচে স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া রয়েছে বিভিন্ন শাখা মাকতাবতুল মদিনার, ওই নাম্বারে আপনি কল দিয়ে যোগাযোগ করে সরাসরি এই কিতাব সংগ্রহ করতে পারেন, অথবা অনলাইনে অর্ডার করে আপনারা ঘরে বসেও এই কিতাবটি সংগ্রহ করতে পারেন। তা আল্লাহ করিম আমাদেরকে দুরুদ ও সালাম এর সমাহার এই কিতাবটি সংগ্রহ করে এটি শ্রবণ অধ্যয়ন করার এবং দুরুদ পাকের ফজিলত গ্রহণ করার সে তৌফিক আমাদেরকে দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ, আমরা দরুদ ও সালামের পুষ্পধারা, দরুদ ও সালামের সমাহার এই কিতাবটি দেখতে পেলাম। তো এখানে অসংখ্য ফজিলত আছে দরুদ শরীফের, এবং দরুদে পাক না পড়ারও কি শাস্তি আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছে। তো আমি আপনাদেরকে বলবো এই কিতাবটি অবশ্যই সংগ্রহ করবেন। আপনারা যদি সফট কপি সংগ্রহ করতে চান, আমাদের ওয়েবসাইট আছে www.dawatislami.net, সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন, ডাউনলোড করে পড়তে পারবেন। আমি পূর্বে বলেছিলাম যে কোরআনে পাক আসলে অনেকে পড়ে হেদায়েত পায়, আবার অনেকে পড়ে পদভ্রষ্ট হয়ে যায়, এই কথাটাও আমরা শুনে থাকি। তো এর যথার্থ কি, এটার মিনিং কি, আসুন আমরা সেটা সালাউদ্দিন হুজুর থেকে শুনে নিই। হুজুর,
তা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা খুদ ইরশাদ করেছেন, ইয়াদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, যে কোরআনে পাক এর মাধ্যমে অনেকে গোমরা হবে এবং অনেকে হেদায়েত প্রাপ্ত হবে। গোমরা কেন হবে, করে তা হুদাল্লিল, সেটাই হুদাল্লিল মুত্তাকিন,
জি
এটা হেদায়েত, এটা এটা থেকে আবার গোমরা হওয়ার কি আছে? কোরআনে পাক আল্লাহ তাআলার বাণী, সেটা নাসিল হয়েছে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যেমন শুরুতে আরাফাত ভাই যে ঘটনা বলেছেন যে যেভাবে নাজিল হয়েছে, জিব্রাইল আলাইহিস সালাম এটা নিয়ে এসেছেন, এ কোরআন বলেছেন, সেটার মধ্যে গিয়েও অনেকেই গোমরা হয়ে গেছে।
আল্লাহ,
কীভাবে গোমরা হয়েছে? এ কোরআন যখন বলবে মা আনা বেকার, এটার অনেকে অর্থ করেছে আমি পড়তে জানি না, অথচ এটার অর্থ সেটা না, আমি পাঠক নই, আমি পাঠকারী নই। উনি কোনোদিন কি কারো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো উস্তাদ ছিলেন?
ছিলেন।
তো উনি বলছে আমি পাঠকারী নই, এটা অর্থ করেছে অনেকে কি আমি পড়তে জানি না, মানে না জানার একটা অর্থ করেছে। এক দ্বিতীয় নম্বর হচ্ছে যখন ঘটনার মধ্যে আসে জিব্রাইল আলাইহিস সালাম ওনাকে বুকে লাগিয়ে চাপ দিয়েছেন, সেটা থেকে বলছে যে জিব্রাইল আলাইহিস সালাম থেকে ফয়েজ পেয়েছেন কে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য একবার দুইবার তৃতীয়বারের মধ্যে বলতে পেরেছে, অথচ ঘটনা সেটা না। যদি আমরা যদি গভীরভাবে চিন্তা করি, সেখানে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি আল্লাহ তাআলার কেমন মাহবুব, জিব্রাইল ইসলাম প্রথমে বলেছেন কি ইকরা, শুধুমাত্র কি করুন,
করুন।
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সে শুধু ইকরার মধ্যে পড়া রাজি ছিলেন না, যখন বলছে ইকরা বিসমি রব্বিকাল্লাহ, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। তো এই জিনিসটা জিব্রাইল আলাইহিস সালাম পেয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা থেকে, সাপ দেওয়ার কারণে সেটা ফেয়েছে জিব্রাইল সাহেব পড়তেছেন না কেন, শুধু ইকরাতে পড়বেন না, আল্লাহর নামে পড়তে যখন সেটা যখন জিব্রাইল সাহেব বলেছে তখন পড়েছে।
আল্লাহু আকবার।
তো রসুল কোরআন গোমরা করবে তাদেরকে যারা আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোরআনে পাককে বুঝতে চাইবে।
আল্লাহু আকবার।
কোরআনে পাক সেটা নাজিল করেছেন আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং কোরআনকে সবচেয়ে বুঝেছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম।
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যদি কেউ যদি বলে আমি আমার কিছুর দরকার নেই, না রসুলের দরকার আছে না কিছু, আল্লাহর বাণী, আল্লাহর বাণীটাকেই আমরা আল্লাহর বাণী বুঝতেছি কীভাবে? আপনি প্রথমে প্রশ্ন করেছিলেন যে হাদিসে কুদসি হাদিস, এটা হাদিসে তো আরবি কোরআনও আরবি, এটা কোরআন এটা হাদিস, এটা আমি ফরক কীভাবে করলাম?
রসুল পাক
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এটা কোরআন এটা আমার হাদিস।
জি,
তো আমরা পার্থক্য করতে কোরআন পাক গোমরা তাদেরকে করবে যারা আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরে না দিয়ে যদি সে নিজে থেকে
বুঝতে চায়।
যেমন কোরআন পাক বুঝতে হলে এটার অনেকগুলো জ্ঞানের প্রয়োজন আছে, সেই জ্ঞানগুলো যদি না থাকে তাহলে কোরআনে পাকের তফসির করা ব্যাখ্যা করা তার পক্ষে সম্ভব নয়।
জি,
অনেকে প্রশ্ন হতে কোরআনে পাকের এটা নাজেল করা অত্যন্ত সহজ করে, এটাকে বোঝার জন্য যেটা আমরা তেলাওয়াত করবো কেন, আমরা কি সেটার অর্থ বুঝবে না? সেটা তেলাওয়াত করার জন্য মানা নেই, নিষেধ নেই, সেটার অর্থ পর বুঝে পড়া অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন, আমাদের জন্য কি বাণী পাঠিয়েছে, এটা আমাদের বুঝতে হবে না? এটা আমরা বুঝবো, সেটার তফসির পড়বো। যেমন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে ডেলি 3 আয়াত কাঞ্জলি মান থেকে তফসির সহ শোনার জন্য পড়ার জন্য তর্ক দিয়ে সেটার জন্য আমাদের রেগুলার কাজের মধ্যে এটা কি করে দিয়েছেন, দৈনন্দিন সাংগঠনিক কাজের মধ্যে আমাদের যে ফজরের পরে মাদানী হালকা কোরআন পাকের দরসের হালকার মধ্যে সেখানে এখন সিরাতুল জিনান অ্যাড করা হয়েছে,
যে
কমপক্ষে 2 পৃষ্ঠা সেখান থেকে যে আমরা পড়ি, পড়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে বাধা। যে কোরআন পাকে তফসির করার ক্ষমতা কাউকে দেওয়া হয় না যতক্ষণ পর্যন্ত তার কাছে ওই নলেজ থাকবে না। কেমনে যদি আমরা দেখি কোরআন পাক প্রথমে বলে নকতাও ছিল না, জবর জেরা ছিল না, সেগুলো দেওয়ার জন্য একটা জ্ঞানের প্রয়োজন ছিল, সে জ্ঞানের দিয়েই তো সেগুলিকে দেওয়া হয়েছে। এখন কোরআনে পাকের অর্থ করতে গিয়ে যদি আমরা গভীর জ্ঞান না থাকে তাহলে কীভাবে ধ্বংস করতেছে? অনেকে কোরআন পাক পরে গোমরা হয়েছে সেটার অনেকগুলো আল্লাহ হাজর রহমতুল্লাহ তাআলা আলাইহি উদাহরণ টেনেছে। এর মধ্যে সহজ একটা যেটা সেটা হচ্ছে কি, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরামের শানে সামান্যতম বেয়াদব এটা কুফরি।
জি,
তাদের শানে কোনো বেয়াদব করা যাবে না, তাদের শানের মধ্যে আঘাত করা যাবে না। ওয়াজাদাকা দাল্লান ফাহদা, যেটা সূরা ওয়াদ-দুহার একটা আয়াত, সেখানে দাল্লান এর শাব্দিক অর্থ যদি আমরা দেখি সেটা হচ্ছে গোমরা পথভ্রষ্ট বা এর অনেক অর্থ আছে। কিন্তু এখানে কি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই অর্থটুকু তোলা যাবে? সে জ্ঞানটুকু দানার যদি না থাকে, যাদের ছিল না, যারা সেটাকে ডিনাই করেছে, তো তারা অর্থ করেছে কি আপনি গোমরা ছিলেন, পথভ্রষ্ট, আপনাকে হেদায়েত দিয়েছেন, নাউযুবিল্লাহ। অথচ সে কোরআনে বলছে মা দাল্লা সাহেবুকুম ওয়া মা গাওয়া, কোরআন আর আয়াতের মধ্যে আপনার সাথে যে অর্থ রসুল পাক সাল্লাল্লাহু কখনো না গোমরা ছিলেন না পথভ্রষ্ট ছিলেন,
এটা করতে গিয়ে নিজে গোমরা হয়ে গেলেন,
নিজে গোমরা হয়ে গেল। আল্লাহ কোরআনে পাকের আয়াতের খেলাফ হয়ে গেল না অতটা।
জি,
এখানে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাই এই যে ঘটনাটা এখানে টেনেছে যে হেরা পর্বতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেমের মধ্যে এমন ভাবে মত্ত ছিলেন যে দুনিয়ার কোনো খবর হয় কি
ছিল না,
ছিল না ওই প্রেমের মত্ততা থেকে স্বাভাবিক জীবনে ওহি নাজিল হওয়ার, উনি স্বাভাবিক জীবনে হেদায়েত মানুষের কাছে পৌঁছাচ্ছেন। যদি হেরা গ্রহের মধ্যে যেভাবে ছিলেন সেভাবে থাকতে যে আমরা কি দিন পেতাম, সেই অবস্থা থেকে কোথায় এনেছেন, এখানে এনেছেন। সুতরাং কোরআন পাক তাদেরকে এক নম্বর হচ্ছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যদি কেউ কোরআনকে বুঝতে যায় সে কোরআন হেদায়েত দেবে না, সে কোরআন মানুষকে গোমরা করবে। অন্য এরপর হচ্ছে কোরআন পাককে বোঝার জন্য যে বিষয়গুলি ওনাকে অনেকে রেখেছে 25টা বিষয়ের উপর তার জ্ঞান থাকতে হবে।
আচ্ছা,
তাহলে তো সে তার অনুবাদ তফসির বা এগুলি করতে পারবে অন্যথায়। তবে একটা জিনিস স্পষ্ট, এটা বারবার আগেও বলেছি এখনও, যে কোরআন পাক তেলাওয়াত করার ক্ষেত্রে কোরআন পাক অনুবাদ পড়ার ক্ষেত্রে, তফসির পড়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে হ্যাঁ, একটা জিনিস চিন্তা করতে হবে, এই অনুবাদ পড়ার ক্ষেত্রে কার অনুবাদ আমরা পড়ছি, কার তফসির আমরা শিখছি, সেটা একটু দেখতে হবে। কারণ ওই যেখানে দাওয়া বললাম, এরকম তফসিরও তো আছে যেখানে অমাকার ও অমাকার আল্লাহ আল্লাহ খৈরুল মাক, এটা অর্থ কিন্তু আল্লাহ তালাকে সেখানে ধোঁকাবাজ লেগেছে, নাউজুবিল্লাহ, এটা যা আল্লাহর শানের মধ্যে এই শব্দটি প্রযোজ্য নয়। এভাবে অসংখ্য আয়াত আল্লাহ হাজর রহমতুল্লাহ লিখেছেন, কেন ওই জ্ঞান না থাকার কারণে তারা এভাবে অনুবাদ করেছে। ওই অনুবাদ গ্রন্থগুলি, ওই তফসিরগুলি যদি আমরা পড়ি, তাহলে কোনটা পড়ব? যে তফসির আহলে সুন্নাত ওয়াল জামাতের মোতাবার আলেম, অভিজ্ঞ আলেম, যারা আশিক রসুল ইশকে রসুল নিয়ে তফসির করেছে, এই তফসিরগুলো আমরা, যেমন তফসির কানজুল ইমান, নূরুল ইরফান, তফসির সিরাতুল জিনান, এগুলো যদি আমরা পড়ি, ইনশাআল্লাহ যেগুলো আমাদেরকে হেদায়েত দেবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব সুন্দরভাবে সালাউদ্দিন হুজুর আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে পদভ্রষ্টতা থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে সঠিক যে অনুবাদ করা হয়েছে কোরআনে পাকের, সেই সঠিক অনুবাদকৃত কোরআনে পাক আমাদেরকে পড়তে হবে, যেখানে সঠিকভাবে তফসির তর্জুমা করা হয়েছে। এবং এর সুন্দর উনি মেসাল দিয়ে দিয়েছেন যে কানজুল ইমান, যেটি আমাদের দাওয়াত ইসলামের মধ্যে এবং সুন্নি আশিকের রসুলরা অধ্যয়ন করে থাকে, কানজুল ইমান এবং নুরুল ইরফান, সিরাতুল জিনান, এগুলো আলহামদুলিল্লাহ আমাদের মাকতাবুল মদিনা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন, বাংলাও আছে, অন্যান্য ভাষায়ও আছে, আপনারা সেগুলো সংগ্রহ করে পড়তে পারবেন। কিছু কল আছে, এরপর ইনশাআল্লাহ আজ্জাবাজাল কল অ্যাটেন্ড করার পর, কালামে পাক শামিল করার পর আমি আবারও আরাফাত ভাইয়ের কাছে আসবো। জি, কল শোনাবেন।
আমি চট্টগ্রাম হালি চলে থাকি, আমার নাম ফৌজ আহমদ।
আমার নাম
সাইমুল হাসান, আমি একটি গজল শুনতে চাই, হাজবি রব্বি জালালা।
মাশাআল্লাহ, সাথেই থাকুন, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে। জি, নেক্সট কল।
আমার নাম আব্দুল মালিক, বাগেরহাট মরগঞ্জ থানা। আমি আপনার চ্যানেল আমি দেখি, আমাকে খুব ভালো লাগে, দোয়া করেন যদি আপনার চ্যানেল আমার দেখতে পারি।
মাশাআল্লাহ ভাই, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক, এভাবেই থাকবেন সাথে ইনশাআল্লাহ। সি, নেক্সট কল।
আমি একটু গজল শুনতে চাই, ইমদাদ ইমদাদ কোন।
মাশাআল্লাহ, গোসে পাকের কালাম শুনতে চাচ্ছেন, ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করা হবে, সাথেই থাকুন। সি, নেক্সট কল। আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ, অনেক কিছু শিখতে পারবেন। সোশ্যাল মিডিয়াতেও অনেকে আমাদের সাথে উপস্থিত আছেন, আল্লাহ পাক সবাইকে বরকত দিক। আরমান ভাই আছেন, সোহেল ভাই আছেন, শাহ আলম ভাই আছেন, এরপর আরো অনেক ইসলামী ভাই আমাদের সাথে জয়েন হয়েছেন, অনেকে নাচ শুনতে চাচ্ছেন, রাফি ভাই আছেন, অনেকেই আছেন আমাদের সাথে, মিজান ভাই আছেন, আল্লাহ তাআলা সবাইকে বরকত দিক, সবাই কালাম শুনতে চাচ্ছেন। আনিস ভাই আপনার কাছে আসবে, কালাম শামিল করবেন
ইনশাআল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তেরে সদকে মে আকা সারে জাহান কো দীন মিলা, বেদীনোনে কলমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সমত নবী বুঝল গয়া আকা সে সুনে কহা, গর হো নবী বতলাও জরা মেরে মুঠি মে হ্যায় ক্যা। সমত নবী বুঝল গয়া আকা সে উসনে কহা, গর হো নবী বতলাও জরা মেরে মুঠি মে হ্যায় ক্যা।
کا فرمان ہوا اور فضل سبحان ہوا, موٹی سے کنکر بولا لا الہ الا اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا 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 اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ لا الہ الا اللہ. امداد کن امداد کن نز بندے غم آزاد کن, در دین و دنیا شاد کن, در دین و دنیا شاد کن یا غوثِ اعظم دستگیر. امداد کن امداد کن نز بندے غم آزاد کن, در دین و دنیا شاد کن, در دین و دنیا شاد کن یا غوثِ اعظم دستگیر. امداد کن امداد کن از بندے غم آزاد کن, کھلا میرے دل کی کلی غوثِ اعظم, کھلا میرے دل کی کلی غوثِ اعظم, میٹھا قلب کی بے قلی غوثِ اعظم. امداد کن امداد کن نز بندے غم آزاد کن, در دین و دنیا شاد کن, در دین و دنیا شاد کن یا غوثِ اعظم دستگیر. امداد کن امداد کن نز بندے غم آزاد کن, در دین و دنیا شاد کن یا غوثِ اعظم دستگیر. امداد کن امداد کن
محمد صلی اللہ علیہ وسلم. ماشاء اللہ درشک, আজকের বিষয় নিয়ে আলোচনা করছি আমরা কোরআনের মাহাত্ম্য নিয়ে. আসুন শুনবে এখন কোরআনে পাকের ফজাইল হাদিসে তৈয়বার মধ্যে কি এসেছে সে সম্পর্কে ইনশাআল্লাহ আরাফাত ভাইয়ের কাছ থেকে শুনবো. জি হুজুর.
আল্লাহ তাআলা পাক কালাম কোরআনে পাকের ফজিলত, কোরআনে পাক পড়ার ফজিলত, কোরআনে পাক শিখানোর ফজিলত, এর কিন্তু অনেক অনেক হাদিসে পাক রয়েছে. একটা তো সবাই আমরা যে একেবারে প্রসিদ্ধ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া 'আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে তা শিখায়. এটা সবাই জানে. এরপর কিছু হাদিস পেশ করার চেষ্টা করব. এক যে জায়গায় আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান ক্বারাআল কুরআনা ওয়া আকরাআহু, অর্থাৎ তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং কোরআন শিখায়. এটা একটা হাদিসে পাক. এরপর একটা হাদিসে পাকের মধ্যে এটা অনেক এমন একটা হাদিসে পাক আসলে অনেক পছন্দ হবে মানে নিজেদের. কেন এই হাদিসে পাকের মধ্যে এটা বলা হচ্ছে যে কিরামান কাতিবেনের সঙ্গী হওয়া.
আল্লাহ,
কীভাবে? কল রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আল মাহিরু বিল কুরআনি মাআস সাফারাতিল কিরাম মাআস সাফারাতিল কিরামিল বাররা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়ায়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুল লাহু আজরা. এই হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে যে কোরআনকে যে উত্তমভাবে পাঠ করে তাকে কিরামান কাতিবিনের সাথে রাখা হবে, অথবা কিরামান কাতিবিনের সঙ্গী হবে. আরও বলা হচ্ছে যে ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন, যে ব্যক্তি কোরআনে পাক তিলাওয়াত করে, কোরআনে পাক পড়ে, আর এরকম পড়ে যে তার কষ্ট হয়, আটকে আটকে পড়ে, তো সেই ব্যক্তির জন্য আপনার দুইটা স্বভাব বলা হচ্ছে যে আটকে আটকে পড়বে. অনেক হয় না অনেকের মানে কোরআনে পাক পড়তে কষ্ট হচ্ছে, এরকম ব্যক্তি যারা রয়েছে তো তাদের জন্য বলা হচ্ছে দুইটা সওয়াব।
আল্লাহ,
এই হাদিসে পাকের মধ্যে এটা বলা হচ্ছে ওয়াহুয়া আলাইহি শাকুন লাহু আজরান, তার জন্য দুইটা সওয়াব। তো এরকম অনেকে থাকতে পারে আমাদের মধ্যে, আমি তো কোরআনে পাক তিলাওয়াত করতে পারি না, যা পারি অনেক কষ্ট হয়। তো আমি বলবো সেরকম যদি কারো হয়, এ হাদিসা পাকে আমরা আজকে ফজিলত শ্রবণ করেছি, তো তাদের উচিত আপনি কষ্ট হলে আপনি একটু বেশি করে পড়েন, একটু সময় দেন। কারণ কি, হাদিসে পাকে তো আমার রসুল ইরশাদ করে দিয়েছেন, আপনি যেন সুসংবাদ দিয়েই দিয়েছেন যে আপনি যদি একটু কষ্ট করে পড়েন, যদি বা আপনার আটকে যাচ্ছে তাহলে আপনার তো ডবল সব পাচ্ছেন আপনি, এটা অবশ্যই আপনার জন্য নিয়ামত, আপনি এটা করতে পারেন। আচ্ছা, এরপর একটা হাদিসে পাক শ্রবণ করি। এটা এমন একটা হাদিসে পাক আমি বলবো, এটা যদি স্মরণ রাখি, কোরআনে পাক তিলাওয়াতের দিকে আমাদের মন অনেক বেশি আগ্রহ হবে। না বলে কেমনে? স্বাভাবিক, আমরা যখন কোনো সমস্যায় পড়ি আল্লাহ তাআলার দরবারে হাত তুলি, তো বড় বড় পেরেশানি হতে পারে, বিভিন্ন পেরেশানি হতে পারে, অনেক সময় সমাধান হয় না, এরকম অনেকেই হয়। আবার অনেক সময় এরকম হয় মাঝে মাঝে, মানে বলে যে এই মানুষ যখন কোনো একটা সমস্যায় পড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলে কবুল হয়ে যায়। আমি দোয়া করে কিন্তু কবুল
হয় না,
হয় না, মানে এরকম অনেকের ফিলিংস।
জি জি,
আমি বলবো এই হাদিসের পাককে একটু শ্রবণ করি, তাহলে এরপর এটার জন্য রাস্তা কি আশা করি এটা মিলে যাবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এটা আল্লাহর রাসূল থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা ইরশাদ করেন, মান শাগালাহুল কুরআনু ওয়া যিকরি আন মাসআলাতি আ'তাইতুহু আফদাল মা উ'তিয়া আস-সাইলিনা ওয়া ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফাদলিল্লাহি আলা খালকিহি। এই হাদিসে পাকটা কিন্তু হাদিসে কুদসি, কারণ কি, এই হাদিসে পাকে বলা হয়েছে ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা ইরশাদ করেন। এই হাদিসে পাকের মধ্যে এটা বলা হয়েছে ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, কি ইরশাদ করেন, মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি, যেই ব্যক্তিকে আমার কুরআন মশগুল করবে আর আমার জিকিরে মশগুল করবে, অর্থাৎ কোরআনে পাকের তিলাওয়াতের মধ্যে ব্যস্ত থাকবে আর আল্লাহ তাআলা জিকিরে ব্যস্ত থাকবে, যে ব্যক্তি আল্লাহ তাআলা পাক কালামের মধ্যে আল্লাহ তাআলা জিকিরের মধ্যে ব্যস্ত থাকবে, এই ব্যস্ত থাকার কারণে আন মাসআলাতি সে তার নিজের প্রয়োজনীয় ইত্যাদি আল্লাহ তাআলার দরবারে পেশ করতে পারছে না, আল্লাহ তাআলা পাক কালামে ব্যস্ত এটার কারণে, আর আল্লাহ তাআলা জিকিরের মধ্যে ব্যস্ত থাকার কারণে আল্লাহ তাআলার দরবারে নিজের মানে বিভিন্ন সমস্যা পেশ করতে পারছে না। তো আল্লাহ তাআলা কি বলছেন, আ'তাইতুহু, তাকে আমি এমন দান করব, আফদালা মা উ'তিয়া সাইরিনা, যারা আমার কাছে তলব করে, আমার কাছে এটা দাও ইয়া আল্লাহ আমি এই সমস্যায় রয়েছি, এরকম যারা আমার কাছে তলব করে তাদেরকে আমি যে দিই না তার থেকে বেশি কল্যাণ তাকে আমি দান করব। আর আল্লাহ তাআলা এরপর কি বলেন, ওয়াফাদ্দু কালামিল্লাহি, আর আল্লাহ তাআলার কালামের ফজিলত আলা সাইরিল কালাম, সমস্ত কালামের উপর, সমস্ত কালাম বলতে যত কালাম কথাবার্তা রয়েছে অথবা যত কিতাব বলেন সব কিছুর উপরে, কাফাদলিল্লাহি আলা খলকে, যেভাবে আল্লাহ তাআলার ফজিলত আল্লাহ তাআলার সম্মান আলা খলকে তাম সমস্ত সৃষ্টির উপর। তো আসলে আল্লাহ তাআলার কালামের জন্য বোঝার জন্য এটাই তো যথেষ্ট, এটা আল্লাহ তাআলার কালাম।
জি,
এটাই তো যথেষ্ট, আর কি লাগে, যেখানে রব তাআলার কালাম,
আল্লাহ
তাআলার কালাম, এখানে আর কি লাগে। আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানাইও না, ইন্নাস শাইতানা লায়াফিরু মিনাল বাইতিল লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, নিশ্চয় শয়তান সে পালায় ঘর থেকে যে ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা।
আল্লাহু আকবার।
তো কোন ঘরে যদি, পুরো কোরআনের কথা বলছি না, কোনো সূরা বাকারার কথা বলছি, সূরা বাকারা যদি কোনো ঘরে তিলাওয়াত করা হয় বলা হচ্ছে সেই ঘর থেকে শয়তান পালায়। তো একটু চিন্তা করুন, যাদের ঘরে অল টাইম কোরআনের পাক তিলাওয়াতের অভ্যাস রয়েছে,
জি,
কোরআন পাক যারা পড়ছে, তাহলে এদের জন্য কেমন সুসংবাদ হতে পারে, এদের ঘরের জন্য কেমন সুসংবাদ হতে পারে, এর জিন্দগির জন্য কেমন সুসংবাদ হতে পারে। এর আগের হাদিসে আমরা শ্রবণ করলাম যে কোরআনে পাকের তিলাওয়াতের মধ্যে যে ব্যস্ত থাকবে সে আল্লাহ তাআলার দরবারে যদিও বা কিছু চাইতে না পারে কিন্তু তার যা প্রয়োজন আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে,
আর বাড়িয়ে দিবে
অবশ্যই। আচ্ছা, এরপর আরেকটা হাদিসে পাক শ্রবণ করি, এটা আমি বলবো যারা বিশেষ করে যাদের সন্তান রয়েছে তারা যেন এই হাদিসে পাকটা মনোযোগ সহকারে শ্রবণ করে। এই হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে, মান পর আল কোরআনা, যে ব্যক্তি কোরআনে পাক পাক করে, ফাআকমালাহু, আর সেটা হিফজ করে, ওয়া আমিলা বিহি, আর সেটার উপর আমল করে, উলবিসা ওয়ালিদুহু তাজান ইয়াউমাল কিয়ামা, তো বলা হচ্ছে তার পিতামাতাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন একটি তাজ পরিধান করাবেন, দাও উহু আহসানু মিন দাও ইশামসি ফি বুয়ুতিদ দুনিয়া, মনে করেন এই দুনিয়ার ঘরে কারো ঘরে যদি এই যে সূর্য আমরা দেখছি এই সূর্য যদি এনে রাখা হয় এর যে আলো তার চেয়ে বেশি আলো সেই তাজের মধ্যে হবে।
আল্লাহু আকবার।
আচ্ছা লাউ কানা ফিকুম, এটা শায়াত হাদিসে পাকের মধ্যে, ফামা ওয়ান্নুকুম বিল্লাযি আমিলা বিহা হাযা, তো বলা হচ্ছে আল্লাহ সব বলতেছেন একটু তোমরা ধারণা করো যে এরকম করবে তার পিতামাতার, সেই হাফিজের পিতামাতার যদি এমন ফজিলত হয় তাহলে একটু চিন্তা করো সেই ব্যক্তির কিরকম ফজিলত হবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কেমন মর্যাদা দান করবে যে হাফিজ হবে, যে এর উপর আমল করবে, তাহলে তার কেমন ফজিলত হবে।
আল্লাহু আকবার। আসলে আমাদের উচিত যে ফজিলত শুনছি এখান থেকে তো একটাই নিয়ত এটা করা উচিত যারা দর্শক আছেন যে কমপক্ষে যে কোনো একজন সন্তানকে তো হাফিজ বানানো চাই। আচ্ছা এক্ষেত্রে আরেকটা বিষয় আরাফাত ভাই লক্ষ্য রাখা উচিত, আজকাল একটা মানুষের কনসেপ্ট হয়ে গেছে যে মহিলাদেরকে হাফেজ না বানানো চাই, কেননা তারা ভুল মানে বেশিরভাগ মানে ভুলে যায়। তো এক্ষেত্রে আপনাদের মানে পরামর্শ নিব যে পুরুষদেরকে তো যত দিতে ওদের একটা চর্চা থাকে কিন্তু মহিলারা ঘরের কাজকর্মে তারা মানে ভুলে যাওয়ার আশঙ্কায় থাকে, তো এক্ষেত্রে আপনার মতামত কি?
এরকম হলে তো তো মহিলাকে এখন বর্তমানে দুনিয়া বিজ্ঞান অর্জনের জন্য অনেকে ডাক্তার বানাচ্ছে, তো এটাও তো ভুলে যেতে পারে, স্বাভাবিক। অন্যান্য লেখাপড়া করছে এটাও তো ভুলে যেতে পারে। আসলে এটা হচ্ছে ভুল কনসেপ্ট, এমন না। কোরআন পাক মনে রাখার জন্য কতটুকু আপনি ডেইলি এক পারা করে তেলাওয়াত করতে পারেন।
আচ্ছা স্যার আপনার থেকে একটা পরামর্শ দিচ্ছি, মাশাআল্লাহ আপনি তো হাফেজ, তো আপনারা এটাকে ধরে রাখার জন্য মানে আপনার কি একটা শিডিউল থাকে যে এটা যাতে আমি মানে আমার কাছে এটা আয়ত্ত থাকে, এটার জন্য কি পরামর্শ দিবেন যারা হাফেজ আছে তাদের জন্য?
এটার জন্য প্রথম আমাদের চেষ্টা এটা থাকে যারা হাফেজ স্বাভাবিক, এদের প্রথম তো চেষ্টা এটা প্রত্যেক বছর যে রমজান, রমজান মাসে সে যেন তারাবির মধ্যে এই কোরআন পাকটা খতম করে।
জি,
কারণ কি কোরআন পাক যখন রমজানের মধ্যে খতম করা হয় তখন ফায়দা কি, এ খতম করার জন্য এ খতম কোরআনের জন্য সে তিলাবাত করতে হয়, অন্যান্য সময় তো করে কিন্তু এটা একটু আর একটু স্পেশালভাবে করতে হয়। কারণ কি তিলাবাত আপনি যখন এটা নামাজের মাধ্যমে শোনাবেন, নামাজের মধ্যে পড়বেন, তো এটার জন্য আলাদা প্রস্তুতি আপনি নেবেন, তখন তিলাবাতটা একটু বাড়িয়ে দিতে হবে, তখন ফলে কি হবে আপনার সেই তিলাবাতের যেটা মুখস্থ করেছেন হেফজ করেন সেটা আর একটু মজবুত হবে।
জি,
এটা মজবুত হতেই চলবে প্রত্যেক বছর যখন এটা করবেন, এক তো এটা, আরেকটা হচ্ছে ডেলি, যেমন কি আমরা প্রত্যেক দিন নামাজ, ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকে, অর্থাৎ পুরুষ হোক মহিলা হোক, আমাদের উপর নামাজ যেহেতু ফরজ আমরা প্রত্যেক দিন নামাজ পড়ছি, তো প্রত্যেক দিন নামাজ পড়ছেন যেহেতু তো নামাজের মধ্যে তিলাওয়াত আপনি করছেনই
অবশ্যই।
তো আপনি যদি হিসাব করেন ডেলি ফরজ নামাজ রয়েছে 20 রাকাত, অর্থাৎ ইয়া সহ এই ওয়াজিব সহ
বিতির
বিতির সহ, আচ্ছা এটা ছাড়াও আপনার সুন্নত, সুন্নত প্রায় 20 রাকাত মতো পড়ে,
মক্কাদা
সুন্নত মক্কাদা গায়রে মক্কাদা সবকিছু মিলে নফল সহ প্রায় এরকম 20 রাকাত পড়ে। আপনি যদি আধা পৃষ্ঠা করে হিসাব করেন, 1 রাকাত আধা পৃষ্ঠা, আধা পৃষ্ঠা, তাহলে আপনি ইজিলি একদিনে এক পারা শুধু নামাজের মধ্যে, অর্থাৎ ফরজ সুন্নত বিতির এগুলোর মধ্যে এক পারা শেষ করা সম্ভব।
যারা হাফিজ আছে তাদের
আমি এক্সট্রা সময় দিতে বলতেছি না, এক্সট্রা সময় দেওয়ার কথা আমি বলছি মানে একেবারে শুধু বলছি যেটা আপনার আবশ্যক প্রত্যেক দিন আপনি নামাজ পড়তেছেন,
হ্যাঁ
আপনি ডেলি এক পারা করে ইজিলি আপনি নামাজের মধ্যে আধা পৃষ্ঠা করে পড়লে ইজিলি। আচ্ছা যদি এটা কষ্ট হয় ঠিক আছে আপনি কমাই দেন, আপনি আধা পৃষ্ঠা না করেন 5 লাইন করে পড়েন, তাহলে ডেলি আপনার আধা পারা তো হয়ে যাবে কমপক্ষে। তো ডেলি যদি আধা পারা হয় ইজিলি আপনার 2 মাসে
এক খতম,
তো 2 মাসে এক খতম যদি আপনি দাও এটা প্রত্যেক 2 মাসে আপনার সম্ভব হয় আশা করি, মনে হয় না কোরআন পাকা
গাফিলতি করছি। আমাদের মা বাবারাও তেমন কোনো নজর আমরা দেখছি না, দৃষ্টিপাত আমরা দেখি না, জানা জেনারেল শিক্ষিত দিক দিয়ে মোটামুটি মাহির বা শুধু এদিকেই ছুটতে থাকে, কোরআনে পাক এটা এত জরুরি হওয়া সত্ত্বেও অনেকে পারে না, অনেকে শিখতেও চায় না, এ ব্যাপারে আপনি কি বলবেন?
এটা হচ্ছে আমাদের যেটা বলবো সেটা হচ্ছে উদাসীনতা, গাফলত যেটাকে বলা হয়, এবং ফজিলত যে কোনো কিছু অর্জনের জন্য আমরা সর্বপ্রথম দেখব যে মানুষের অন্তর আগ্রহ জন্মে কখন, যখন আমরা সেটার কোনো বাহ্যিক উপকারিতা যখন আমরা শুনি, কোনো একটা জিনিসের অ্যাডভার্টাইজ যখন বলে এটাতে এই ফায়দা, এটাতে ওষুধের এই ফায়দা, তখন এটা কেনার জন্য সেটাকে নেওয়ার জন্য আমরা চাই। ইঞ্জিনিয়ার কেন পড়ায়, ডাক্তার কেন পড়ায়, তাদের একটা আশা থাকে এটা পড়লে এটা হবে, ডাক্তারে করবে, তার ছেলের একটা ব্রাইট ফিউচার,
জি
এগুলো খেয়াল করে। কিন্তু সত্যিকার অর্থে যার অন্তরে একজন মুমিন, যে ইমানদার, ইমানদার মানে কি আল্লাহর উপর নেওয়া আখেরাতের উপরে ইমান, তারাই তো ইমানদার। তো আখেরাতের উপরে ইমান যাদের আছে, এই বিশ্বাসটা প্রতি যদি আমাদের গাফলাতে চলে আসে তখন আমাদের কোরআনে পাকের প্রতি উদাসীনতা না হয়। আমরা এতক্ষণ শুনলাম যে একজন কোরআনে পাকের যারা হাফেজ হবে তাদের মা বাবাকে কি সম্মান দেওয়া হবে,
জি,
এবং কোরআনে পাক তেলাওয়াত যেখানে হচ্ছে যারা কোরআন শিখবে তারা যদি কোনো রাস্তা দিয়ে যায় ওই জায়গার কবরস্থানের যারা অধিবাস তাদের জন্য কি কবরস্থান আজাব উঠিয়ে নেওয়া হয়, এত ফজিলত। এটা আসলে হচ্ছে আমাদের গাফলতি, আমাদের উদাসীনতা, আমাদের সেটার প্রতি গুরুত্ব না থাকার পেছনে কারণ হচ্ছে যে আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি। দুনিয়াকে প্রাধান্য না দিয়ে যদি আখেরাতকে যদি প্রাধান্য দিতাম তাহলে আমাদের সব কিছু কোরআনে পাকের মধ্যে রয়েছে। আজকে যদি আমরা দেখি আমরা বরকতের জন্য কোরআনকে আমরা কোরআনকে রেখেছি কি জন্য, আমাদের দোকানের মধ্যে একটু বরকত একটু খতম পড়ায় কিছু হুজুরকে বলে একটা একটা খতমে কোরআন পড়ায়,
যে
একটা ঘটনা আমাকে খুব একজন আলেম মানে বোঝানোর জন্য মানুষকে কোরআনে পাকের প্রতি যে কত গাফিল সেটাকে একটু উজ্জীবিত করার জন্য সুন্দর ঘটনা বাস্তব একটা ঘটনা উনি বুঝিয়েছেন। কোরআনে পাকের যে রমজানের মধ্যে বিভিন্ন জায়গার খতমে তারাবে হয় বিভিন্ন জায়গায় হাফেজরা আসে তো তাদেরকে এলাকাবাসী খানার ব্যবস্থা করে যে আমার ঘরে আজকে খানা খাবেন, কেউ বলে আমার ঘরে
মেহমানদারি করা
মেহমানদারি। তো একজন হাফেজ এলাকার মধ্যে প্রত্যেক বছর আসতো, ওনাকে বিভিন্ন জনে পালাবাগ করে খানা খাওয়ানোর জন্য দাওয়াত দিতেন যেতেন। তো একজন খুবই ভালোবাসতো হাফেজদেরকে, তো তাকে দাওয়াত দিয়েছেন। উনি ঘরে ঢুকতেই ওনার ছেলে বাজার থেকে এসেছে, তো কিছু টাকা বেজে গেছে, সে টাকাগুলো বিছানায় রেখে উনি ভিতরে চলে গেছেন। হাফেজ সাহেব হুজুর এখানে খানাকে চলে গিয়েছেন কিন্তু পরবর্তী দেখা টাকাগুলো খুঁজতে যে পাচ্ছে না। এখন ওই ঘরের মালিক হাফেজ সাহেবের ওপর একদম নারাজ যে হাফেজ সাহেব কেমন, আমি তাকে এত মহব্বত করে করানো বাকি রাখলে সে টাকাগুলো চুরি করে নিয়ে গেছে। এখন আগে যে মহব্বতটা দিয়েছে মহব্বত দেখাচ্ছেন না, পরবর্তী বছর দেখতেছে যে অনেক ভালোভাবে সাক্ষাৎ করতো, হাসি মুখে কথা বলতো, এখন কথা বলছে না, দেখ সালাম দিল ভালোভাবে উত্তর দিচ্ছে না, কিছু জিজ্ঞেস করলেও রাস্তা মুখ ফিরিয়ে নেয়। পালাক্রমে ওনার ঘরের মধ্যে একদিন খানার দাওয়াত আবার পড়লো না যে পড়লো, কিন্তু ওইভাবে উৎসুক না মানে
আগে
তো উনি মনের মধ্যে প্রশ্ন আসলো যে মানুষটা আমার উপর কেন নারাজ, একটু জিজ্ঞেস করি। বলেন যে হুজুর ভাই যান আপনারা আমাকে অনেক মহব্বত করতেন, অনেকভাবে আমাকে মেহমানদারি করতেন, কিন্তু আপনারা কেমন যেন আমার উপর নারাজ নারাজ মনে হচ্ছে, জিনিসটাকে একটু খুলে যদি বলতেন। হুজুর কথা তো আমাকে মনের মধ্যে ব্যথা বাড়িয়ে দিয়েছে, কি হলো গত বছর আমি আর এখানে আপনাকে খানার দাওয়াত দিয়েছি, আপনি খানা খেয়েছেন, আপনি একটা হুজুর হয়ে আপনি এত বড় কাজ করবেন আমার কোনোদিন বিশ্বাসই হয় না, কী কাজ করছেন, আমার এখানে টাকাগুলো ছিল এই টাকাগুলো আপনি নিয়ে গেছেন,
আল্লাহ
মানে চুরি করবেন সেটা আমাদের মাথায় আসে। ও আচ্ছা এটার জন্য তো নারাজ, আচ্ছা আচ্ছা। তো বললেন আপনাদের কোরআন শরীফটা একটু দেখা দেখা, এখানে একটা কোরআন শরীফ ছিল, আমি যখন গত বছর খানা গেছি একটা কোরআন শরীফ, কোরআন শরীফটা কোথায়? তো বের করলে সেখানে উপরে বালি পড়া ছিল, উনি কোরআন শরীফটা বের করলে উল্টালেন, উল্টে টাকাগুলো দিলেন। আপনি যদি আমার আফসোস হচ্ছে আপনার জন্য যে আমি এক বছর হয়ে গেছে আমি বলতে ভুলে গিয়েছি টাকাগুলো বাতাসে উড়ে নিয়ে চলে যাচ্ছে, সেই জন্য কোরআনের টাকাগুলো নিয়ে কোরআনের ভিতরে রেখে দিয়েছি, কিন্তু আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, কিন্তু আফসোস হচ্ছে আজকে এক বছর হয়ে গেছে আপনি কোরআনে পাককে একবার জন্য উঠিয়েও দেখেন নাই, তেলাওয়াত করেন না, আজকে যদি কোরআন তেলাওয়াত করতেন আমার প্রতিও সন্দেহ আসতো না, কোরআনে পাক তেলাওয়াত করে আপনার টাকাগুলো আপনি পেতেন। এটা একটা একজন মুমিনের অন্তরের মধ্যে কি জজ্বা সৃষ্টি করে যে আমাদের কোরআনের প্রতি আমাদের কত বড় অবহেলা।
জি
আমরা মনে করি যে কোরআনে পাক শুধুমাত্র তেলাওয়াত করবে হাফেজরা, কোরআনে পাক একমাত্র তেলাওয়াত করবে কারা?
আলেমরা,
আলেমরা, আর আমরা তাদেরকে নিয়ে একটু দোয়া করাবো, এতটুকুতে আমাদের সীমাবদ্ধ হয়ে গেছে। অথচ প্রত্যেকটা মুসলমানের উপর কোরআনে পাক তসবি সহকারে শিকা আল্লাহ হাজর রহমতের মধ্যে রেখেছে, তসবি সহকার তসবিদ কাকে বলে, প্রত্যেকটা হরফের উচ্চারণে যে আলাদা আলাদা মাকরাজ আছে, যেটাকে উচ্চারণ যেখান থেকে উচ্চারণ হয়,
জি,
যার সিফত যেখানে সিন সতের মধ্যে পার্থক্য, হা 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 এর মধ্যে পার্থক্য, এগুলি পার্থক্য সহকারে শিকা, এটা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ।
জি
ফরজ মানে কি?
আবশ্যক,
আবশ্যক করতেই হবে, যদি না করি গুণাগার কবিরা গুণা হবে, তবা করতে হবে, এটা তবার একটা হচ্ছে যেটা করি নাই সেটাকে আবার কি পূরণ করে দিতে হবে, এটা করে নেয় আজকাল সুসের বিষয় হচ্ছে আমরা দুনিয়াবি কালকে আমরা প্রাধান্য দিচ্ছি, যেটা আমাদের অবশ্যই কাল যেটা হবে, সকাল নতে পরকাল যেটাকে বলা হয়, যে আমি ঘুমালাম হয়তো সকাল হবে, নাইলে পরকাল, যেটা অবশ্যই আমার জন্য আসবে সে কালের জন্য, যেটা আমার জন্য আমরা কাল মনে করছি সেটা, এটাতে কোনো কি নাই, গ্যারেন্টি নেই। আমি 10 বছর পরে, আমাদেরকে ওই দিন একটা বয়ানে ছিল যে আমাদেরকে যে জিনিসটা আমাকে সবচেয়ে দুঃখের মধ্যে ফেলে দিয়েছে সেটা হচ্ছে আরবি তুলে আমল, তাই নাকি দীর্ঘ আশা। আমার বান্দার মধ্যে একটা জিনিস শয়তান ঢুকিয়ে দেয়, তোমার তো এখানে অনেক টাইম আছে, শিখবার কি আগে ইঞ্জিনিয়ারটা পাস করে নাও, আগে ডাক্তারটা পাস করে নাও, অনেক সময় কোরআন বাঙ্ক এটা এত শিখে নেবে কোনো একটা হুজুর দিয়ে। কিন্তু একজন মা বাবার উচিত সর্বপ্রথম একজন ছেলেকে তাকে কি করা, কোরআনে পাকের দরসটা দেওয়া দিতি, তাহলে কোরআনে পাকের উসিলে আমাদের কমপক্ষে ছেলেটা আখেরাতের বরবাদ থেকে বেঁচে যাবে।
আসলে আসলে দর্শক, কোরআনে পাক প্রত্যেক মা বাবার উচিত নিজে পড়া এবং নিজের সন্তানদেরকে পড়ার উৎসাহ প্রদান করা। ইনশাআল্লাহ আজাবাজান আমরা আরও জানবো। এখন একটি সেগমেন্টের সময় হয়েছে, যে সেগমেন্টে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মুবারাকের খুব সুন্দর সুন্দর ঘটনা আমরা শুনতে পাই। আসুন দেখি আজকে কোন ঘটনা আমাদের জন্য প্রস্তুত করা হয়েছে।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি সোনালী যুগের ঘটনা নিয়ে। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ এবং সাহাবা ইকরামের যুগকেই আমরা সোনালী যুগ মনে করি। আর সেই যুগে যে ঘটনাগুলো ঘটেছে হাদিসে মোবারকার মধ্যে পাওয়া যায়, আপনাদের মহাব্বত বাড়ানোর জন্য, আপনাদের ইশকে রসুল বাড়ানোর জন্য এই সেগমেন্ট আলহামদুলিল্লাহ আমরা নিয়েছি। আজকে একটি মর্মান্তিক ঘটনা আপনাদেরকে শোনাবো, শুরুতেই মর্মান্তিক বিষয় আসবে, এরপর ইনশাআল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোজেজ আমরা শ্রবণ করব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন সোনালী যুগে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, নেকির দাওয়াত দেওয়া শুরু করলেন, নেকির দাওয়াত দিতে দিতে এর মধ্যে কাফিরদের সামনে তিনি শত্রুতে পরিণত হয়ে গেলেন। কেননা এক আল্লাহর উপরে ইমান আনা, একাত্মবাদের দাওয়াত দেওয়া, কালেমার দাওয়াত দেওয়া, এই কাজটি কাফিরদের সহ্য হচ্ছিল না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে শত্রু হিসাবে তারা নিয়ে নিয়েছেন, অর্থাৎ শত্রু হিসাবে তাদেরকে, তারা শত্রু হিসাবে আমার নবীকে দেখেন। একবার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওয়াদি হাজুন নামে এক জায়গায় তাশরিফ নিয়ে গেলেন, আর সুযোগ পেয়ে সেখানে নদর নামে এক কঠোর কাফের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার পানা শহীদ করার জন্য সেখানে উপস্থিত হলো। কেননা তাদের অন্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্বেষ বা শত্রুতাই তাদের মনের মধ্যে ছিল। যখনই সে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকটে এলো, একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, সে প্রাণ ভয়ে শহরের দিকে পালিয়ে গেল। যে ব্যক্তি এসেছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করার জন্য আল্লাহ তাআলার পানা, যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলো, সে ভয়ে শহরের দিকে পালিয়ে গেল। আবু জাহেল তার এ কাণ্ড দেখে তার নিকট কারণ জিজ্ঞাসা করলো। আবু জাহেল তো জানে যে তাকে পাঠিয়েছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করার জন্য, যখন দেখলো সে ভয়ে পালিয়ে যাচ্ছে, তখন আবু জাহেল তাকে জিজ্ঞাসা করলো, কারণটা কি, তুমি কি কেন পালিয়ে গেলে? সে বলল, আমি আজ রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে তার পিছনে গিয়েছিলাম, কিন্তু যখন আমি তার নিকট গেলাম দেখি মুখ হা করে, দাঁত কামড়িয়ে কয়েকটি বাঘ আমার দিকে এগিয়ে আসছে, তাই আমি সেখান থেকে পালিয়ে গেলাম। এত বড় মহান মোজেজা শোনার পরেও হতবাগা আবু জাহেল বলল, এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদু। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করার জন্য আল্লাহ তাবারক ও তাআলা ওই সকল কাফিরদের সামনে, ওই সকল দুশ্মনদের সামনে বাঘ, কখনো উট পাঠিয়ে দিতেন, যাতে করে তারা এগুলো দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাদের হাত থেকে, অর্থাৎ আল্লাহ তাবারক ও তাআলা আমার নবীকে কাফিরদের হাত থেকে হেফাজতের দায়িত্ব এভাবে নিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোজেজা এমনই ছিল। আর যা প্রায় সময় আমরা আয়াতে কারিমার মধ্যে শুনি, আবার কখনো আমরা হাদিসে মোবারাকার মধ্যে শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে খুব সুন্দর একটি ঘটনা শুনলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক দ্বারা ধন্য করুক। অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে কিছু হাদিসে পাক ইনশাআল্লাহ আরফাত ভাইয়ের কাছ থেকে শুনবো। জি হুজুর,
আটটি ফজিলতের হাদিস শোনার চেষ্টা করব। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা ইরশাদ করেছেন, من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت لهم النار. এই হাদিসে পাকের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা ঘোষণা করেন, যে ব্যক্তি কোরআনে পাক তিলাওয়াত করে আর তাকে উত্তম পদ্ধতিতে ফিক্স করে নেয়, আর এই কোরআনে পাকে আল্লাহ তাআলা যা কিছু হালাল করেছেন সেটাকে হালাল জানে, যা কিছু আল্লাহ তাআলা হারাম করেছেন সেগুলোকে হারাম জানে, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে।
সুবহানাল্লাহ।
আর তাকে আল্লাহ তাআলা শাফাআতের অনুমতি দিবেন এমন দশ ব্যক্তির বিষয়ে, যেই দশ ব্যক্তি জাহান্নাম যাওয়া তাদের উপর আবশ্যক হয়ে গিয়েছে, এরকম দশ ব্যক্তির বিষয়ে আল্লাহ তাআলা তাকে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন।
সুবহানাল্লাহ।
এটা অবশ্যই অনেক বড় একটা সুসংবাদ।
জি জি।
আচ্ছা, এরপর আমি বলবো, এটা আসলে এখন হাদিসে পাক যেটা বলার চেষ্টা করব, এই হাদিসে পাকটা পরে আসলে আমারও মানে এমন হচ্ছে, একটা আছে না আগ্রহ, আলহামদুলিল্লাহ যা আছে আছে, কিন্তু আরও বাড়তেছে। কীভাবে মানে কে চায় না, মানে আমার ঘরটা আসমানবাসীরা স্পেশালভাবে দেখুক, এটা কে চায় না?
জি।
যদি কাউকে বলা হয় আপনি যদি এই কাজটা করেন, আপনি স্পেশালভাবে ওই নক্ষত্রটা স্পেশালভাবে ওই জায়গাটা আপনি দেখতে পাবেন, আপনি দেখতে পাবেন, কিন্তু আপনি দেখতে পাবেন, তাহলে অবশ্যই এটা আপনি অটোমেটিকলি এটা
চাইবেন।
তো তদ্রুপ বলা হচ্ছে এমন একটা, এই কোরআনে পাক পাকটা এমন একটা আমল, বলা হচ্ছে আল বাইতুল্লাযি ইয়াকরাউ ফীহিল কুরআন ইয়াতারাআ লিআহলিস সামাই কামা তাতারাআ আন-নুজুমু লিআহলিল আরদ। বলতেছে যারা কোরআনে পাক তিলাওয়াত করে, এমন ঘর যেগুলো রয়েছে, এই ঘরগুলাকে দুনিয়ার জমিনে এই ঘরগুলাকে আসমানবাসীরা ওইভাবে দেখে যেভাবে জমিনবাসীরা আসমানের মধ্যে
নক্ষত্র দেখে।
এটা আসলে কিন্তু অনেক
আসলে ফজিলত ওয়ালা
ফজিলত, আমি বলবো এটা যেন আমরা করি, চেষ্টা করি কোরআনে পাক তিলাওয়াতের। তো
জি মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমার আরাফাত ভাই কোরআনে পাকের প্রতি যাতে আরো উৎসাহ সৃষ্টি হয় সেজন্য হাদিসে পাক শুনিয়েছেন। আসলে যখন আমরা দেখি যে আমাদের সোশ্যাল মিডিয়ার লাস্ট অনলাইন কখন শো হয়, হয়তো বা কিছু সেকেন্ড আগে বা কয়েক মিনিট আগে, কিন্তু কোরআনে পাকের অনলাইন যদি আমরা চেক করি তাহলে দেখা যায় কারো কয়েক বছর বা কারো গত বছর বা কারো কয়েক মাস আগে আমরা এই কোরআনে পাকটি খুলেছি। আসলে এর মধ্যেও কিছু কারণ আছে, কিছু কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে অনেকে কোরআনে পাক শেখে ছোটোবেলায় আবার বড় হতে হতে ভুলে যায়। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একটা প্ল্যাটফর্ম এটাও আছে যে আজকে দাওয়াত ইসলামীতে যারা কোরআনে পাক এখন শিখতে লজ্জা পায়, যে সকল প্রাপ্তবয়স্করা কোরআনে পাক শিখেছে কিন্তু ভুলে গেছে, এখন কার কাছে যাবে, কিন্তু দাওয়াত ইসলামী সেই ব্যবস্থাও করে দিয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য বালেগান চালু করে দিয়েছে, যাতে করে প্রাপ্তবয়স্করা এই বালেগানের মাধ্যমে কোরআনে পাককে সহিসুদ্ধভাবে শিখে নেয়। এবং আমাদের ফয়জান অনলাইন একাডেমি আছে, অনলাইন এর মাধ্যমে আমাদেরকে কোরআনে পাক বিশুদ্ধভাবে শেখাচ্ছে। আপনাদেরকে অনুরোধ করব, দাওয়াত ইসলামী অনেক সেক্টর খুলে দিয়েছে কোরআনে পাককে সহিসুদ্ধ করার।
একজন ইন্টার পাস করে সে কোরআন পড়তে জানতো না, কিন্তু দাওয়াত ইসলাম ইসলামী ভাইদের ইনফরাদি কোশিশ, মোহাব্বত, ভালোবাসা তাকে মাদ্রাসার মদিনা বালগানে পৌঁছিয়েছেন, এবং সেখান থেকে আগ্রহ বেড়েছে, হাফেজ হয়েছে, দর্শন ইজামি করেছে, এরপরে মানে তাকাসুস ফিল ফিক অর্থাৎ মুফতি কোর্স করে সে মুফতি হয়ে
গিয়েছে।
কিসের বরকত? মাদ্রাসার মদিনা বালগান এটা এমন একটা বিষয় আমি বলবো, যেখানে আমরা সুযোগ পাই মাদ্রাসার বালগান যেটা প্রাপ্তবয়স্ক এটার মধ্যে আমরা অংশগ্রহণ করি, সহযোগিতা করি, কারণ দাওয়াত ইসলামী আমাদের থেকে না টাকা চায়, না আমাদেরকে বোর্ড চায়, না আমাদেরকে একটা মাদানি সাপোর্ট, এটা চাই যে কোরআনে পাকের চর্চা হয়ে যায়।
জি,
সুন্নতের চর্চা হয়ে যাক, আমরা যেন দিনদার হয়ে যাই। আমাদের বুজুর্গানে কাম
জি বেশক। আসলে দর্শক, আমি আপনাদেরকে বলবো যারা এখনো কোরআন বিশুদ্ধভাবে পড়তে জানেন না, দাওয়াত ইসলামীর প্ল্যাটফর্মে চলে আসুন, ইনশাআল্লাহ আমাদের শুদ্ধ হয়ে যাবে। আজ এতটুকু, ইনশাআল্লাহ আগামী আবারও দেখা হবে। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।